ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে আমাদের স্টুডিওর ঘড়িতে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আনিস আহমেদ শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ থাকছে বাংলাদেশে ডেঙ্গু জ্বরের সর্বসাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট।
এ পর্যন্ত সরকারি হিসেবে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় ৩৫,০০০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকায় উগ্রবাদীরা আটক।
বাংলাদেশের রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কাশ্মীরের সর্বসাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে কলকাতা থেকে প্রতিবেদন।
কারফিউ কবলিত কাশ্মীরে পুরো ৫ দিন পরে আজ শুক্রবারের নামাজের জন্য বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে।
আজকের এই অধিবেশনে আরও রয়েছে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান উত্তেজনাকর অবস্থা সম্পর্কে কলকাতা ও করাচির দুজন বিশ্লেষকের সঙ্গে কথোপকথন। আরও থাকছে আজকের আলাপনে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিকার নিয়ে আলোচনা। তবে সর্বপ্রথমেই বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নসরিন হুই। শুক্রবার হাজার হাজার বিক্ষোভকারী হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে দুসপ্তাহে দ্বিতীয়বারের মতো সমবেত হয়েছে। স্থানীয় সরকারের বিরুদ্ধে তাদের যে লড়াই এবং একটি বিতর্কিত বহিঃসমর্পণ আইন প্রস্তাবের বিষয় বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করাই তাদের লক্ষ্য। বিমানবন্দরের বিশাল হল ভরে যায় ঢোলের শব্দে এবং হংকংকে মুক্ত করো ধ্বনিতে। আরও শোনা যায় ক্যান্টোনিজ ভাষায় উৎসাহ দেওয়ার ধ্বনি তেল ঢালো। প্রতিবাদকারীরা হলের মেঝেতে বসে থাকে, তবে বিমানযাত্রীরা যাতে বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে পারে সেজন্য তারা পথ তৈরি করে দেয়। প্রতিবাদ আন্দোলন বিষয়ে পর্যটকদের অবহিত করার জন্য প্রতিবাদকারীরা ইংরেজিতে এবং সহজ ম্যান্ডারিন ভাষায় প্যাম্ফলেট, স্টিকার এবং টোট ব্যাগ বিতরণ করে। এই আন্দোলন চলছে ১০ সপ্তাহ ধরে। বিক্ষোভকারীরা বলেছে তিন দিন ধরে এই অবস্থান ধর্মঘট চলবে। মুসলিম প্রধান কাশ্মীরে জুম্মার নামাজ পড়ার জন্য ভারত সরকার সেখানে শুক্রবার বাধা নিষেধ কিছুটা শিথিল করেছে। বিতর্কিত ওই অঞ্চলে গত ৫ দিন অভূতপূর্ব কড়া নিরাপত্তা আরোপ করা হয়েছে। ওই অঞ্চলে এখন সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। কাশ্মীর পুলিশের মহাপরিচালক বিল ব্যাগ সিং ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, একই পাড়ায় লোকজন একসঙ্গে নামাজ পড়তে পারে, কিন্তু স্থানীয় এলাকা থেকে তাদের বাইরে যাওয়া উচিত নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরিদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তাঁর সরকার কাশ্মীরে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ তুলে নেওয়ায় এবং নতুন দিল্লির নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ায় ফলশ্রুতিতে তাদের জন্য নতুন যুগের সূচনা হবে। কারফিউ কবলিত কাশ্মীরে পুরো ৫ দিন পর আজ জুম্মার নামাজের জন্য বিধিনিষেধ যে কিছুটা শিথিল করা হয়েছে সে সম্পর্কে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
শ্রীনগরের বড় জামা মসজিদের দরজা বন্ধ থাকলেও পাড়ায় পাড়ায় ছোট মসজিদগুলোতে শান্তিতে নামাজ আদায় হয়েছে। টেলিফোন ও ইন্টারনেট পরিষেবাও আংশিকভাবে চালু হয়েছে। সোমবার ঈদুজ্জোহা, উপত্যকার মানুষ যাতে উৎসবে যোগ দিতে পারেন সেজন্য তার আগেই বিধিনিষেধ আরও শিথিল করার আভাস দিয়েছে প্রশাসন। আসলে তারা দেখতে চেয়েছিল কড়াকড়ি হ্রাস করা হলে সেই জোটকে কেউ বিক্ষোভ দেখায় কিনা। উপত্যকার কয়েকটি জায়গায় কিছু লোক নামাজ শেষে বেরিয়ে পাথর ছুড়ে ক্ষোভ প্রকাশ করলেও তাদের সংখ্যা ছিল কম। লাদাখের অন্তর্গত মুসলমান প্রধান কার্গিল ও দ্রাসের বাসিন্দারা কাশ্মীরের সঙ্গে যুক্ত থাকার দাবিতে আজ বিক্ষোভ দেখান। গতকাল রাতে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে আশ্বাস দিয়েছিলেন, জম্মু ও কাশ্মীরে সবাই যাতে নির্বিঘ্নে ঈদে যোগ দিতে পারেন সরকার সেই ব্যবস্থা করবেন। তবে রাজনৈতিক দিক থেকে কড়াকড়ি বহাল আছে। কাশ্মীরের আটক নেতারা এখনও মুক্তি পাননি। সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি আজ দলের এক অসুস্থ সহকর্মীকে দেখতে শ্রীনগর বিমানবন্দরে পৌঁছলেও তাকে শহরে ঢুকতে দেওয়া হয়নি। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী এবছর ব্যাপক আকারে ডেঙ্গু শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩৪,৬৬৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিষয়ে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
সরকার সব চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল ঘোষণা করেছে। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত 25,872 জন হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে 8,766 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন, যার মধ্যে 5,140 জনই ঢাকায়। তবে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে, অনেকেই বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 2 দিনে একটি শিশুসহ 3 জন মারা গেছেন। সরকারি তথ্যমতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত 29 জনের মৃত্যু হয়েছে, তবে সংবাদ মাধ্যমের তথ্যমতে এই সংখ্যা 115 জনের বেশি। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় সব চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল ঘোষণা এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশনামা জারি করেছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, বৃহস্পতিবার ওই 5 ব্যক্তিকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে 10টি ডেটোনেটর উদ্ধার করা হয়। তিনি জানান, দেশ বিদেশের কিছু সন্ত্রাসী সংগঠনের অনলাইন প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে তারা পুলিশকে লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। মনিরুল ইসলাম বলেন, তারা 90 জেএমবির উলফ প্যাক গ্রুপের সদস্য বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
বড় ধরনের ঝুঁকি নাই, ছোটখাটো ঝুঁকি একজন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এক্সিস্ট করবে ততক্ষণ পর্যন্ত ঝুঁকি বিদ্যমান থাকবে।
গ্রেফতারকৃতরা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী মোহাম্মদ শিবলি আজাদ, তার সহপাঠী শাহ এম আবদুল্লাহ মুর্তজা কবির, যশোরের একটি কলেজ থেকে বিবিএ উত্তীর্ণ মাশরিক আহমেদ, এসএসসি উত্তীর্ণ আশরাফুল আলামিন এবং এস এম তাসনিম রিফাত। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
Voice of America, Washington.
অতীতের ফল থেকে শিক্ষা নিয়ে কংগ্রেসের সঙ্গে জোট চূড়ান্ত করল সিপিআইএম। সূর্যকান্ত মিশ্র, সোমেন মিত্র ও বিমান বসুর মধ্যে এই প্রসঙ্গে বৈঠক হয়ে গেছে। বৈঠকের পরই জোটের সিদ্ধান্তে সিলমোহর দেয় সিপিআইএম। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
আগামী সব ভোটেই হাতে হাত ধরে চলবে সিপিআইএম, আর কোনো ছুতমারকে আর প্রশ্রয় দেওয়া হবে না। উল্লেখ করা যেতে পারে, গত লোকসভা ভোটের সময় বহরমপুরের আসনে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর বিপক্ষে প্রার্থী দেয় বাম শরিক আরএসপি। 2 দলের 3 নেতা একেবারে ঘোষিত অবস্থান নিলেন জোটের বিষয়ে। সিপিএম এর নির্দিষ্ট কিছু পার্টি লাইন রয়েছে। পার্টি কংগ্রেস ও প্লেনামের সিদ্ধান্ত অনুযায়ী কংগ্রেসের সঙ্গে তারা কোনো রাজনৈতিক আঘাত করতে পারবে না, কিন্তু সিপিএম পার্টি সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ইঙ্গিত দেন, এই খসড়াতে কিছু সংশোধন আনা হবে, কারণ রাজ্যের পরিস্থিতির বিচারে সিপিএমই মনে করছে তারা একা লড়ার অবস্থায় নেই। সংশ্লিষ্ট জোট প্রসঙ্গে কংগ্রেস নেতা সোমেন মিত্র বলেছেন, জোট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, সমস্ত জায়গায় জোট করব আমরা, তৃণমূল ও বিজেপি উভয়কে হারাতেই এই জোট হবে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আমেরিকার গোয়েন্দা কমিউনিটিতে বহু কর্মকর্তা পদত্যাগ করেছেন বা অবসর নিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান সহপরিচালক সু গর্ডেনের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। 2 সপ্তাহের কম সময় হল সংস্থার পরিচালক ড্যান কোটস পদত্যাগ করেন। এরপরই ট্রাম্প টুইট করেন যে অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল জোসেফ ম্যাগোয়ার, যিনি ইউএস ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালকের দায়িত্ব পালন করছিলেন, তিনি ন্যাশনাল ইন্টেলিজেন্সের অস্থায়ী পরিচালকের দায়িত্ব গ্রহণ করবেন। গত মাসে ট্রাম্প রিপাবলিকান কংগ্রেসম্যান জন র্যাটক্লিফকে মনোনয়ন দেন যে তিনি ইউএস ইন্টেলিজেন্স কমিউনিটির প্রধান হবেন, কিন্তু র্যাটক্লিফ কয়েকদিন পর তার মনোনয়ন প্রত্যাহার করেন যখন তার অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন ওঠে। সৌদি আরবের মক্কা শরীফে 20 লক্ষের বেশি মুসলমান বার্ষিক হজ পালন শুরু করেছেন। হজ হচ্ছে বিশ্বের সবচাইতে বড় ধর্মীয় সমাবেশ। শুক্রবার থেকে ধর্মপ্রাণ মুসলমানরা বার্ষিক কাবা শরীফের তাওয়াফ শুরুর মধ্য দিয়ে হজের চূড়ান্ত 5 দিনের ইবাদত শুরু করেন। এবছর সৌদি আরবের বাদশার মেহমান হিসেবে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের মসজিদে গুলি চালনার ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া 200 জন এবং নিহত 51 জনের পরিবারের সদস্যরা হজ পালন করছে। বিশ্ব সংবাদ আপাতত শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। তাছাড়া অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক ফ্যান পেজেও। সম্প্রতি সম্ভবত সবচাইতে আলোচিত বিষয় হচ্ছে কাশ্মীর। আর সম্প্রতি বা বলি কেন, সেই 1947 সালে ভারত বিভক্তির সময় থেকে কাশ্মীর নিয়ে চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে টানাপোড়েন। এরই মধ্যে কাশ্মীর বিভক্ত হয়েছে, পাকিস্তানি কাশ্মীরকে পাকিস্তানে বলা হচ্ছে আজাদ কাশ্মীর, ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যকে বলা হচ্ছে ভারত অধিকৃত কাশ্মীর, ঠিক তেমনি কথিত আজাদ কাশ্মীর ভারতের দৃষ্টিতে পাকিস্তান পরিচালিত কাশ্মীর। এই বাগবিতণ্ডা থেকে কয়েকবার ভারত পাকিস্তান যুদ্ধ পর্যন্ত গড়িয়েছে কাশ্মীরের এই সমস্যাকে কেন্দ্র করেই। নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ অধিকার বাতিল করেছে। আজ এই বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আলোচনার জন্য যোগ দিয়েছেন দুজন সাংবাদিক বিশ্লেষক। ভারতের কলকাতা থেকে রয়েছেন সুমন চট্টোপাধ্যায় আর পাকিস্তানের করাচি থেকে রয়েছেন মাসকাওয়াত আহসান। সুমন চট্টোপাধ্যায়, আপনাকে স্বাগতম।
নমস্কার, আমি সুমন ভট্টাচার্য।
ও মাফ করবেন, হ্যাঁ সুমন ভট্টাচার্য। আর মাসকাওয়াত আহসান, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
প্রথমে সুমন ভট্টাচার্য, আপনার কাছে জানতে চাইছি যে জম্মু ও কাশ্মীর রাজ্য যে বিশেষ সুবিধা ভোগ করছিল, মোদী সরকার তা কেন প্রত্যাহার করে নিলেন?
দেখুন, এটা তো মোদী, মানে মোদী যে দলকে রিপ্রেজেন্ট করেন সেই বিজেপির দীর্ঘদিনের ঘোষিত এজেন্ডা, এবং তারা তাদের নির্বাচনের পূর্বে যে রাজনৈতিক ইস্তাহার ছিল সেখানেও একথা বলেছিলেন, এবং তারা দীর্ঘদিন ধরে বলছিলেন যে তারা ক্ষমতায় এলে পরে কাশ্মীরকে যে বিশেষ সুবিধে দেওয়া হয় সেটা থেকে তাদের প্রত্যাহার করে নিয়ে কাশ্মীরকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে সমগোত্রে নিয়ে আসবেন, বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যে ধরনের আইন বা যে ধরনের সমস্ত কিছু প্রচলিত আছে তার সঙ্গে সমান জায়গায় নিয়ে আসবেন। তো নরেন্দ্র মোদী তার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেই এই কাজটি করেছেন।
কিন্তু নরেন্দ্র মোদী তো তার প্রথমবার যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তার প্রথম দফা প্রথম টার্মে সেটা করেননি, দ্বিতীয় টার্মে করার কি কোনো বিশেষ কারণ ছিল?
আমার মনে হয় যে এই, মানে এই যে নরেন্দ্র মোদী যে বিপুল সংখ্যাধিক্য নিয়ে ফিরে এসেছেন, সেই বিপুল সংখ্যাধিক্য নিয়ে ফিরে আসার জন্য তিনি এমন মানে অনেক কর্মসূচি নিতে চান যেটা তার মনে হয়েছে ভারতবর্ষের জন্য জরুরি বা তার রাজনৈতিক মানে পথের জন্য জরুরি, এবং সেই পথে হেঁটেই তিনি এই 370 আমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু নরেন্দ্র মোদী প্রথম বলছেন না। নরেন্দ্র মোদী যে রাজনৈতিক উত্তরাধিকারকে বহন করে না, তা শ্যামাপ্রসাদ মুখার্জি যে আদর্শ নিয়ে জনসংঘকে প্রতিষ্ঠা করেছিলেন তাদেরও রাজনৈতিক এজেন্ডা এটা ছিল, অর্থাৎ সেটাই এতদিন বাদে পূর্ণ হলো।
আচ্ছা মাসকাওয়াত আহসান, জম্মু ও কাশ্মীরের এই বিশেষ মর্যাদা যে নরেন্দ্র মোদী প্রত্যাহার করে নিয়েছেন, তাতে পাকিস্তানের মূল আপত্তি কোথায়?
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্য থেকে যেটা বোঝা যে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিপদপূর্ণ অঞ্চল যেহেতু, এবং জাতিসংঘে এই বিষয়টি যেহেতু গিয়েছিল এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্দেশনা অনুযায়ী এখানে শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান করতে হবে এবং কাশ্মীরিদের মতামতকে গুরুত্ব দিতে হবে, সেই ক্ষেত্রে এক্সপ্রেসভাবে কোনো একটি পক্ষ কোনো পরিবর্তন আনতে পারবে না। মর্যাদার ক্ষেত্রে যে পরিবর্তন হয়েছে 370 অনুচ্ছেদ স্থগিত করে বা বাতিল করে, তো এতে করে পাকিস্তান মনে করছে যেহেতু এটি গুরুত্বপূর্ণ এলাকা এবং ভারত এককভাবে সিদ্ধান্ত নিয়েছে, তারা 1972 সালের যে সিমলা চুক্তি হয়েছিল দুটি দেশের মধ্যে এবং জাতিসংঘের যে নির্দেশনা রয়েছে তা অমান্য করেছে, সেটাই তাদের আপত্তির জায়গা।
সম্প্রতি মোদী বলেছেন যে এই বিশেষ সুবিধে প্রত্যাহার করে নেওয়ায় কার্যত জম্মু ও কাশ্মীরের লোক উপকৃত হবেন। ভারত সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসীদের থেকে মুক্ত হবে। সুমন ভট্টাচার্য, সেটাই বা কিভাবে সম্ভব?
দেখুন, নরেন্দ্র মোদি এবং তার সরকার এই বিষয়ে কিন্তু খুব পরিষ্কার। অর্থাৎ তারা বারবার বলেছেন যে এতদিন এই 370 ধারা সুযোগ নিয়ে কাশ্মীরে কয়েকটি পরিবার একটা নির্দিষ্ট রাজনৈতিক স্লোগানকে সামনে রেখে সমস্ত সুবিধে ভোগ করেছে। আপনি যদি দেখেন যে কাশ্মীরে সন্ত্রাসবাদের সূচনা সাম্প্রতিককালে যে সময় হয়, অর্থাৎ 1987 সাল থেকে, সেই সময় কিন্তু এই ফারুক আবদুল্লারা নির্বাচন পুরোপুরি রিক করে জিতেছিল। এবং আজকে যাদেরকে সন্ত্রাসবাদী বলা হয়, সেই ইয়াসিন মালিক বা হিজবুল মুজাহিদিনের কমান্ডার সালাউদ্দিন কিন্তু সে নির্বাচনে পার্টিসিপেট করতে চেয়েছিলেন। আমি নিজে মোহাম্মদ সালাউদ্দিনের সাথে কথা বলেছি বা ইয়াসিন মালিকের সাথেও কথা বলেছি। তাদের মূল ক্ষোভ ছিল যে তাদের নির্বাচনে যুক্ত হওয়ার যে সুযোগ সেটা দেওয়া হয়নি। তো নরেন্দ্র মোদী যা তার ভাষণেও যেটা বলেছেন যে তিনি পরিবারতন্ত্রের বাইরে হাঁটতে চান, তিনি কোনো আবদুল্লাহ বা মুফতি পরিবারের মধ্যে রাজনীতিকে সীমাবদ্ধ রাখতে চান না, তিনি সবার কাছে সমান রাজনীতির সুযোগ দিতে চান, যাতে কেউ মনে না করে যে আমি গণতান্ত্রিক জায়গায় সুযোগ পাচ্ছি না বলে আমি বন্দুক হাতে তুলে নেব।
মাশকাওয়াত আহসান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে পাকিস্তান ভারতের সঙ্গে এই কাশ্মীর সমস্যা সমাধান করতে চায় অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে। এখানে স্মরণ করা যেতে পারে 1972 সালের সিমলা চুক্তির কথাও। আবার প্রধানমন্ত্রী ইমরান খান এমন কথাও বলেছেন যে ভারতের এই পদক্ষেপের কারণে ভারতে সন্ত্রাসবাদী হামলা হবে, পুলওয়ামা ঘটনা আরও ঘটবে। এই দুটো ব্যাপারকে আপনি মেলাবেন কিভাবে?
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী,
হ্যালো,
কূটনৈতিক সমাধান চাই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, যেটা রাজনৈতিক এবং কূটনৈতিক ভাবে এবং আইনি ভাবে বিষয়টি।
হ্যাঁ, আপনার লাইনটা খুব খারাপ, আমরা শুনতে পাচ্ছি না।
এইভাবে শোনা যাচ্ছে, কেননা ইমরান খান পাকিস্তানের পার্লামেন্টে যেটা বলেছেন যে পুলওয়ামার,
হ্যালো হ্যালো,
জম্মু কাশ্মীরে যদি এরকম একপেশে একটি অবস্থা তৈরি করা হয়, ব্যবস্থা গ্রহণ করা হয়, সেখানকার মানুষ নির্যাতিত হয়, তাহলে ভেতর থেকেই পুলওয়ামার মতো ঘটনা ঘটবে, কিন্তু বরাবরের মতো পাকিস্তানের দিকে।
আপনার লাইন বারবার কেটে যাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না।
হ্যাঁ, সুবিধাজনক নয়।
আচ্ছা, মাশকাওয়াত আহসান, আপনার লাইনে ভীষণ গন্ডগোল হচ্ছে, আপনার কিছু কিছু কথা আমরা শুনতে পাচ্ছি না। যাই হোক, এই পর্যায়ে আমরা সুমন ভট্টাচার্যের কাছে আবার যাচ্ছি। মুসলিম প্রধান কাশ্মীর এবং হিন্দু প্রধান জম্মু নিয়ে একটি রাজ্য গঠন এবং বৌদ্ধ প্রধান লাদাখ নিয়ে আরেকটি রাজ্য গঠনের কথা ভারত বলছে, এটা কি বিভাজন করো আর শাসন করো সেই ব্রিটিশ নীতিরই সমর্থক?
না, একদমই না। ভারতবর্ষে যখন এই ধরনের কোন রাজ্য ভাগ হয়, যেমন অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা যখন ভাগ হলো, সেটা একেবারেই মানে তার জাতিগত বা ভাষাগত ভিত্তিতে হয়। আমি কিন্তু লাদাখকে বৌদ্ধ প্রধান বলতে রাজি নেই। আমি দীর্ঘদিন লাদাখে নিজে কাজ করেছি, লাদাখে কিন্তু যথেষ্ট সংখ্যক শিয়া মুসলিম থাকেন। দেখুন, এটা করা হয়েছে কারণ তার জিওগ্রাফিক্যাল রিজন, কারণ লাদাখের মানুষ দীর্ঘদিন ধরে মনে করছেন যে জম্মু কাশ্মীর রাজ্যের মধ্যে থেকে তারা যথেষ্ট উন্নয়ন পাচ্ছেন না, সেই জন্য যে দাবিটা ছিল সেটাকে মোদী সরকার স্বীকৃতি দিয়েছে। আর আমি পাকিস্তানের প্রসঙ্গে একটা কথা বলতে চাই। দেখুন, আজকে তো পাকিস্তানের মানে বিদেশমন্ত্রী বেইজিংয়ে গিয়ে পৌঁছেছেন, তো তিনি সেখানে গিয়ে অনেক কথা বলছেন। তো সেক্ষেত্রে আমার বিনীত প্রশ্ন থাকবে, পাকিস্তান যে বলবার চেষ্টা করছে যে তারা কাশ্মীরের মুসলিমদের জন্য তারা এই কথাটা বলছে, তো পাকিস্তানের বিদেশমন্ত্রী কি চীনে গিয়ে জিজ্ঞেস করবেন যে উইঘুর প্রদেশে কি হচ্ছে? কেন বেইজিং শহরে একটা জায়গাতেও মানে কোনো হালাল লেখার রেস্টুরেন্ট চলতে দেওয়া হচ্ছে না? ভারতবর্ষে মুসলমানরা সংকটে আছে, এই কথাটা যতটাই হাস্যকর এবং ভারতবর্ষ মুসলিম এবং হিন্দুতে ভাগ করতে চাইছে, আমাদের মাথায় রাখতে হবে যে ভারতবর্ষে যত মুসলমান থাকেন, ইন্দোনেশিয়ার পরে পৃথিবীর আর কোনো দেশে অত মুসলমান থাকেন না। জম্মু কাশ্মীরে মাত্র 55 লাখ মুসলিম থাকে, বাকি 20 কোটি মুসলিম ভারতবর্ষের অন্যান্য রাজ্যে আছেন, ওই কোথাও তো রাজ্য ভাগ করার কোনো প্রয়োজন হয়ে পড়ছে না। এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন যেটা করা দরকার ছিল, এবং যেটা দরকার ছিল ভারতবর্ষের রাজনৈতিক স্বার্থে। আর ইমরান খানের পুলওয়ামা মন্তব্য নিয়ে আমি একটা কথা মনে করিয়ে দেব যে ইমরান খান আসলে পাকিস্তান রাষ্ট্র হিসেবে কিভাবে সন্ত্রাসবাদকে দেখে সেটা প্রমাণ করে দিয়েছে। সেটা অবশ্য ভারতের বলার কিছু নেই, আমাদের মনে রাখতে হবে যে বিন লাদেনকে অ্যাবোটাবাদ থেকেই পাওয়া গিয়েছিল।
সুমন ভট্টাচার্য, এ প্রসঙ্গে একটি কথা বলি যে লাদাখে কিন্তু কিছু মুসলমান এই পৃথক হওয়াটার প্রতিবাদ করছেন, এটাও সত্যি কথা?
হ্যাঁ অবশ্যই, কারণ হয়তো তাদের মনে হয়েছে জিওগ্রাফিক্যাল রিজনে তাদের 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 মানে কাশ্মীরের সঙ্গে থাকলে সুবিধে হতো। এই এই ধরনের ছোটখাটো প্রতিবাদ থাকবে, কিন্তু আপনি একটা লার্জার ইস্যুতে আপনি কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন সেটা তো আপনাকে রাষ্ট্রের প্রয়োজনে নিতেই হয়। যদি আপনি না নেন তাহলে কি করে আপনি ভবিষ্যতের দিকে এগোবেন? এবং আমার মনে হয় যে ভারত তার রাষ্ট্রের তার রাষ্ট্রের দিক থেকে কারণে এক বিজেপি একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য একটা পদক্ষেপ নিয়েছে, যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে সে দেশে তাতে ফাইনালি কাশ্মীর এবং লাদাখের মানুষের কতটা উন্নতি হয়।
কোনো কোনো বিশ্লেষক বলছেন যে ভারতের এই অভ্যন্তরীণ বিষয়ে, ভারত যাকে অভ্যন্তরীণ বিষয়ই বলছে, বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান ওভার রিয়্যাক্ট করেছে, অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখিয়েছে। সে সম্পর্কে মাসকাবাদ আহসান, আপনি কি বলবেন? মাসকাবাদ আহসান, আপনি লাইনে আছেন?
আমি শুনতে পাচ্ছি, এখন আমাকে শোনা যাচ্ছে?
হ্যাঁ, এখন পরিষ্কার শোনা যাচ্ছে। এই যে বলা হচ্ছে যে ওভার রিয়্যাক্ট,
আমি শুনতে পেরেছি প্রশ্নটা, যে 370 অনুচ্ছেদটি স্থগিতের ফলে বাতিল করার ফলে যেটা হচ্ছে যে কাশ্মীরে জমি কেনার অধিকার পেয়ে যাচ্ছে ভারতের অন্যান্য এলাকার মানুষেরা। এরকম ঘটনা যেহেতু প্যালেস্তাইনে দেখা গেছে যে ইসরায়েলের লোকেরা প্যালেস্তাইনে গিয়ে জমি কিনেছে এবং পরবর্তীতে কি হয়েছে তা তো আমরা সবাই দেখেছি, ফলে ওই এথনিক ক্লিনজিং এর এবং জনমিতি বা ডেমোগ্রাফি পরিবর্তন করে ভোট ব্যাংকটাকে হিন্দুত্ববাদী সরকারের উপযোগী এই ভেঞ্চারের মূল কারণ কিনা, কেননা ইমরান খানের জন্য এটি বিলাসী।
হ্যাঁ বলুন।
এই নিয়ে উত্তাপ বিনিময় করা, অন্যদিকে
হ্যাঁ আবার মাসকাবাত আহসানের লাইনে খুব গন্ডগোল হচ্ছে। সুমন ভট্টাচার্য, আর আপনার কাছে আরেকটা প্রশ্ন আছে যে কাশ্মীরের একটা আন্তর্জাতিক দিকও আছে।
আমি কি মাসকাবাত স্যার যেটা বললেন তার প্রতিক্রিয়ায় একটা কথা বলতে পারি?
নিশ্চয়ই নিশ্চয়ই বলুন।
সেটা হচ্ছে এই যে প্যালেস্তাইনের প্রসঙ্গটা তোলাটা, এটা যে কোনো মানে যদি পাকিস্তান কোনো আন্তর্জাতিক মঞ্চে তোলে সেটা ততটাই হাস্যকর হবে। কারণ হচ্ছে যে ইমরান খানের কিংবা পাকিস্তানের সাহস আছে ডোনাল্ড ট্রাম্পকে গিয়ে এটা বলার যে আপনি কেন ইসরায়েলের রাজধানীকেই দেশের একমাত্র রাজধানী বলে মেনে নিয়েছেন, আপনি কেন বলেছেন যে প্যালেস্তাইন রাষ্ট্র হিসেবে আর টিকে থাকার কোনো যৌক্তিকতা নেই? অর্থাৎ আপনাকে 2019 পৃথিবীতে দাঁড়িয়ে যেটা বাস্তবিকতা সেটাকে মানতে হবে। আপনি যদি ক্রমাগত নরেন্দ্র মোদী সরকারকে হিন্দুত্ববাদী বলে যান, তাহলে এই প্রশ্নটা কেউ করতেই পারে যে মার্কেল জার্মান প্রাক্তন চ্যান্সেলার, তার পার্টির নামও কিন্তু সিডিআর বা ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি ছিল। ফলে এইভাবে কোন দলকে দেখাটা আমার মনে হয় এক ধরনের অন্য সাম্প্রদায়িকতা।
কিন্তু একটা কথা তো সত্যি যে কাশ্মীরের একটা আন্তর্জাতিক দিক আছে, আন্তর্জাতিক সংগঠনে কাশ্মীরের কথা
মনে করে, এটা ভারতবর্ষ চিরকাল মনে করে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।
হ্যাঁ,
কিন্তু ভারতবর্ষকে পাকিস্তান, ভারতবর্ষের তো কোনো দায় নেই যে ইসলামাবাদের কথা শুনে নিজের আভ্যন্তরীণ নীতিকে নির্ধারিত করতে হবে।
না, ইসলামাবাদের কথা নাই বা শুনলো, কিন্তু জাতিসংঘের তো বক্তব্য আছে এ বিষয়ে।
জাতিসংঘের সমস্ত বক্তব্য মেনে আমেরিকা কি ইরান বা ইরাকের ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে? তো আমেরিকার জন্য এক ধরনের সিদ্ধান্ত, জাতিসংঘের আর ভারতবর্ষের জন্য আরেক ধরনের সিদ্ধান্ত। এটা নতুন 2019 ভারতবর্ষ যে গোটা বিশ্বের অর্থনীতিতে সপ্তম, সে কেন মেনে নেবে?
সুমন ভট্টাচার্য এবং মাসকাবাত আহসান, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা আর খানিকক্ষণ পরে বাংলাদেশ সময় রাত 11:15, ভারতের সময় রাত 10:45 আবার কথা বলবো ফেসবুক লাইভে। সে পর্যন্ত আপনাদের আন্তরিক ধন্যবাদ। এবার শুরু হচ্ছে আমাদের শুক্রবারিক আয়োজন আলাপন। আজকের বিষয়ে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিকার। সঞ্চালন করছেন রোকেয়া হায়দার ও তাওহিদুল ইসলাম। রোকেয়া হায়দার এইমাত্র আসলেন, অনুষ্ঠানটি শুরু হচ্ছে, কাজেই আমরা তাওহিদের কাছেই যাই প্রথমে।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রোকেপা আমাদের মধ্যে চলে এসেছেন এবং অনুষ্ঠানটি রোকেপাই সঞ্চালন করবেন। আমি
সঞ্চালন করবেন, আমার সাথে তাওহিদুল ইসলাম এবং আমি আজকে তাওহিদের সঙ্গে রয়েছি কারণ আমি দেরিতে পৌঁছেছি। শ্রোতা বন্ধুরা, শ্রোতা দর্শক সবাই কে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আনিস আহমেদ বলে দিলেন যে আমাদের আজকের আলোচ্য বিষয় কি, কিন্তু আমাদের সাথে প্যানেলে কারা থাকছেন?
আপা, আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আমরা একজনকে নিয়েছি এবং মূলত আজকের অনুষ্ঠানে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশের মাঠ পর্যায়ে কি অবস্থা, কারণ আমরা শুনতে পাচ্ছি যে ডেঙ্গু ঢাকা কেন্দ্রিক ছিল এবং সেটি দিনে দিনে সারা বাংলাদেশে বিস্তার লাভ করছে এবং প্রতিনিয়তই আমরা খবর পাচ্ছি যে বিভিন্ন বিভাগীয় শহর, জেলা পর্যায়ের শহরের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীরা ভর্তি হচ্ছেন।
এবং আমরা যেমন শুনে আসছিলাম যে কক্সবাজারে বিশেষ করে শরণার্থী শিবিরগুলোতে তেমন কোনো মানে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি ডেঙ্গুতে, কিন্তু এখন মানে তিন চারজন বা পাঁচজন এরকম আস্তে আস্তে আমরা শুনতে পাচ্ছি যে সেখানেও আক্রান্ত হচ্ছেন এবং সেটা তো একটি মানে উদ্বেগের কারণ, দুশ্চিন্তার কারণ। আর আরেকটি কথা তা হই যে এখানে বলা হচ্ছিল যে আমরা শুনেছিলাম যেমন যে ঢাকা থেকে যারা বাইরে যাচ্ছেন, ঈদ এসছে সামনে এসে যাচ্ছে সোমবারে বাংলাদেশে ঈদুল আজহা এবং এই কোরবানির ঈদে অনেকেই দেশে চলে যেতে চান, তাদেরকেও অনেককে বলা হচ্ছিল যে রক্ত পরীক্ষা করিয়ে তারপরে দেশের দিকে যান। এটা তো একটা অবাস্তব কথাই মনে হয়েছিল, যাই হোক পরামর্শ দিয়েছেন সতর্কতা অবলম্বনের জন্য, কিন্তু এই সতর্কতা এই সচেতনতা অনেক আগেই গ্রহণ করা উচিত ছিল।
অবশ্যই আপা, এবং আসলে আপনি যে কথাটা বলছিলেন সেটি প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে কারো যদি গায়ে জ্বর থাকে অথবা সন্দেহ হয় যে আমার ডেঙ্গু হবার যে লক্ষণগুলো রয়েছে সেগুলো রয়েছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই রক্ত পরীক্ষা করিয়ে তারপর ঢাকা ছাড়া,
সেটা তো একটা মানে বাস্তবসম্মত, কিন্তু সবাই তো আর যাবে না, তারা ইতিমধ্যেই বাইরে বাড়িতে ফিরে যাওয়ার, গ্রামে তাদের নিজের নিজের এলাকায় ফিরে যাওয়ার নিশ্চয় চিন্তা ভাবনা করে প্রস্তুত হয়ে টিকিট কিনেছেন ট্রেনের বাসের, এবং শেষ মুহূর্তে, কারণ এই ডেঙ্গুর যে খবরাখবর আমরা পাচ্ছি বেশ কয়েক সপ্তাহ নয় কিন্তু বেশ কয়েক মাস থেকে।
এবং আপা, বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলছেন যে বাংলাদেশে আসলে এই প্রবণতা সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যন্ত থাকবে। আসলে এইসব কারণেই আমরা মাঠ পর্যায়ের কী খবরাখবর তা জানতে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিদের সংযুক্ত করে নিয়েছি এবং একজন ডাক্তার রয়েছেন আমাদের সঙ্গে, তিনি হচ্ছেন ডাক্তার সাকলাইন রাসেল। তিনি ইব্রাহিম কার্ডিক হাসপাতালের ডাক্তার হিসেবে দায়িত্ব পালন করছেন, বয়সে অপেক্ষাকৃতভাবে তরুণ, তার কাছ থেকে আমরা জানব। এবং তিনি আসলে একটি স্বেচ্ছায় সেই কাজটি করছেন সমাজের কল্যাণের জন্য, যে তাদের অনলাইনে যদি কেউ সাহায্য চান কোনো ধরনের রোগের সেগুলোর ব্যাপারে তিনি পরামর্শ দিয়ে থাকেন, তারা পরামর্শ দিয়ে থাকেন, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তো আমরা এই হচ্ছে আমাদের একটু তার কাছ থেকে একটু জেনে তারপর আমরা ডাক্তার সাকলাইন রাসেল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, যেমনটা বলছিলাম যে আসলে ডেঙ্গু পরিস্থিতি কি, আপনার বিবেচনায় কি দেখছেন, কি তথ্য আপনার কাছে রয়েছে
এই মুহূর্তে, তার প্রকোপ কতখানি বিস্তার লাভ করেছে?
ডেঙ্গুর প্রকোপ আসলে এই মুহূর্তে অনেকটাই আমাদের এখানে ভয়াবহ, কারণ সাধারণ মানুষ অনেকে আতঙ্কের মধ্যে আছেন। যদিও সরকার চেষ্টা করছেন মানুষকে আশ্বস্ত করতে, তাদের ভয়গুলো দূর করতে, কিন্তু ঘরের মানুষ যখন আক্রান্ত হাসপাতালে যাচ্ছে তখন আসলে মানুষের আতঙ্কটা কমানো সত্যি কষ্টকর হয়ে যাচ্ছে। এই মুহূর্তে কয়েকটি বিষয় আমাদের সবচেয়ে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে যে ঢাকার বাইরে যে জেলাগুলো তারা মনে করছিল যে ডেঙ্গু একটি শহরে রোগ, গ্রামে এই রোগটা থাকে না, কিংবা যে সমস্ত জেলা শহর আছে সেখানে ডেঙ্গুর প্রকোপটা কম থাকে তুলনামূলক ঢাকার তুলনায়, কিন্তু এবার আসলে চিত্রটা একটু ভিন্ন হয়ে গেছে। কারণ আজকের পত্রিকাগুলোর হিসাব মতে প্রায় 34,000 অধিক রোগী এই মুহূর্তে ডেঙ্গু আক্রান্ত, এর প্রায় 1/3, 1/3 ঢাকার বাইরে কিন্তু অলরেডি আক্রান্ত হয়ে গেছে। 12,000 থেকে প্রায় 15,000 ডেঙ্গু রোগী ঢাকার বাইরেও শনাক্ত হয়েছে। একটা জায়গায় আমরা একটু সান্ত্বনা খুঁজছিলাম যে এই রোগীগুলো ঢাকা থেকে ঈদের কারণে মাইগ্রেট হয়ে যখন সেখানে যাচ্ছে তাদের মাধ্যমে ডেঙ্গুটা ছড়াচ্ছে, কিন্তু ভয়টা হচ্ছে বেশ কিছু তথ্য আমাদের কাছে আসছে যে তারা ঢাকা থেকে যায়নি, স্থানীয়ভাবে তারা সেখানে ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে না তাদেরও ডেঙ্গু হয়েছে।
আসলে এর মধ্যেই তো ডক্টর সাকলাইন
একটু আতঙ্ক বাড়ছে।
হ্যাঁ, একটি কথা যে এর মধ্যেই তো অনেকে যাতায়াত করেছেন, অনেক জায়গায় যাচ্ছেন, ঈদ উপলক্ষেই তো শুধু নয়, তার আগেই তো অনেকে যাতায়াত করেন, আর সবাই তো ঢাকায় থাকেন না, ঢাকা থেকে অন্যান্য দু চার দিনের কাজে হয়তো রাজধানী শহরে আসেন, তারপরে তো আবার নিজের গ্রামে নিজের শহরে ফিরে যান।
জি, এবং এই ফিরে না যাওয়ার কারণে দেখা গেছে যে উনি গত এক মাস দু মাসে ঢাকায় আসেননি, বা ওনার আশেপাশে কেউ ঢাকা থেকে আসেননি, কিন্তু উনি কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন, এরকম একটা কেস আমরা দেখেছি। আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দু চারজনের খবর পেয়েছি যে যারা তাতে আসেননি কিংবা ঢাকায় আসেননি তাদেরও হচ্ছে। তো একটা বিষয় হয়েছে যে আসলে ডেঙ্গু মশা তো নিজে এত দূর, যে তার যে বৈশিষ্ট্য, তার যে উর্বর ক্ষমতা, এত দূরে কিন্তু যাওয়ার কথা না।
তার মানে এডিস মশা অন্যান্য অঞ্চলেও আছে? তার মানে এই মশা অন্যান্য অঞ্চলেও আছে, ডেঙ্গু যে
ঢাকা ছাড়া অন্য অঞ্চলে?
জি জি জি, ডেঙ্গু মশা সাধারণত যেটা ঢাকা শহরের দিকে থাকে সেটা হচ্ছে যে এডিস মশা যদি থাকে, তো ডেঙ্গুর বাহি যে মশাটা সেটা আসলে গ্রামে খুব কম থাকে। কিন্তু এবার যেটা আসলে আমরা চিন্তা করছি যে যেহেতু মানুষের ডেঙ্গু নিয়ে গ্রামে যাচ্ছে বা জ্বর নিয়ে গ্রামে যাচ্ছে, সেই মানুষটাকে যখন সেই এডিস মশা কামড়াচ্ছে, সেই মশাটা কিন্তু আক্রান্ত হয়ে আরেকজন মানুষকে ডেঙ্গুতে আক্রান্ত করছে, ফলে সারা দেশে যে ডেঙ্গু অলরেডি কিছুটা বেশ ছড়িয়ে গেছে, এটি সামনের দিকে আরো ছড়িয়ে পড়বে বলে আমরা এক ধরনের আতঙ্কে ভুগছি।
আচ্ছা, তাহলে আমরা আমাদের সংবাদদাতাদের
কাছে, জি আমরা তাদের কাছ থেকে, ডাক্তার সাকলাইন নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবে এবং আমাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আমরা একটু শুরুতেই আপা চট্টগ্রাম ঘুরে আসি, যেহেতু আমরা ডাক্তার সাকলাইন উনি এখন ঢাকা রয়েছেন তার কাছ থেকে খানিকটা শুনলাম। আমাদের সঙ্গে আসলে ঢাকা থেকে যুক্ত হয়েছেন নাসরিন হুদা বিথি, তার কাছে আসব। এখন আমরা কথা বলছি চট্টগ্রাম থেকে, আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের প্রতিনিধি হাসান ফেরদৌস। হাসান ফেরদৌস, আপনি শুনতে পাচ্ছেন?
জি, আমি শুনতে পাচ্ছি।
জি, প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি কি অবস্থায় রয়েছে, আপনার কাছে কি পরিসংখ্যান রয়েছে, কারো সঙ্গে কথা বলতে পেরেছেন কিনা, মানুষ উদ্বিগ্ন কিনা?
যেমনটা আমরা শুনছিলাম যে ঢাকা সহ সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির অবস্থাটা, চট্টগ্রামে আসলে ডেঙ্গুর অবস্থা খুবই নাজুক অবস্থা। এ পর্যন্ত আমরা আজকে দিনে যে খবরটি আমরা পেয়েছি, আমরা প্রশাসন থেকে যেটা আমরা জেনেছি, সেটি হচ্ছে আজকে 28 জনকে শনাক্ত করা হয়েছে ডেঙ্গু রোগে আক্রান্ত, এবং এখানে প্রায় 350 ছাড়িয়ে গেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তো এখানে আমার সাথে আমার একজন যুক্ত হয়েছেন, তিনি মেডিকেল কোঅর্ডিনেটর ইম্পেরিয়াল হাসপাতাল, ডাক্তার আরিফ বাপ্তি। তিনি নিজেও ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন, তিনি এই একজন চিকিৎসক হিসেবে তিনি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, এবং তিনি আমাদেরকে বলছিলেন যে চট্টগ্রামে কিভাবে এগুলো বেড়ে যাচ্ছে, এবং এই বিষয়গুলো তিনি আসলে আমাদের ভয়েস অফ আমেরিকার জন্য তিনি বলবেন, আমাদের ডাক্তার আরিফ বাপ্তি।
অবশ্যই
ধন্যবাদ হাসান ভাই। তো আমি ডক্টর আরিফ বাচ্চু,
আপনাকেও ধন্যবাদ,
কোঅর্ডিনেটর ইম্পেরিয়াল হসপিটাল।
হ্যাঁ বলুন।
তো আমি এই মুহূর্তে যেটা আমরা দেখছি যে আসলে আমাদের চট্টগ্রামে এর আগে যে যেভাবে রোগীগুলো আমরা প্রতিদিন পাইতাম, এখন কিন্তু তার রেটটা অনেক বেড়ে গেছে, মানে ডেইলি অ্যাডমিটেড পেশেন্ট এখানে অনেক বেড়ে গেছে। যেমন আজকের দিনে একদিনেই আমরা প্রায় 22 থেকে 28 জন রোগী অ্যাডমিশন হয়েছে।
সবাই কি ডেঙ্গু জ্বরে আক্রান্ত?
সরকারি হাসপাতালে 22 জন ভর্তি হয়েছে ডেঙ্গু আক্রান্ত, আর বেসরকারি হাসপাতালে বাকি 6 জন ভর্তি হয়েছে ডেঙ্গু আক্রান্ত।
আচ্ছা,
তো এই রেটটা কিন্তু একটা ইমার্জিং রেট, যেটা আগে এইরকম দেখা যায় নাই, এত প্রেভিলেন্স ছিল, এতজন রোগী একই দিনে ভর্তি হওয়া, এটা খুব রেয়ার কেস এই চট্টগ্রামের জন্য, আমাদের জন্য এটা খুব রেয়ার কেস।
এই রোগীদের বয়স কি রকম?
একজন রোগী যিনি ইয়ের থেকে কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে এসেছেন ডেঙ্গু নিয়ে, এবং নাম হচ্ছে মেডিকেল কলেজ চলে আসতেন একজন।
একটি কথা, যে যারা ভর্তি হচ্ছেন আপনাদের এখানে চট্টগ্রামের কথা বলছি, বয়স কিরকম হবে? খুব ছোট, মানে কম বয়সী ছোট ছেলে মেয়ে, নাকি বয়স্ক যারা বর্ষিয়ান তারা?
10 বছর থেকে 15 বছরের মধ্যে।
আচ্ছা,
রোগী আমরা পাচ্ছি, তবে 10 বছরের নিচের রোগী আসলে তেমন একটা এখানে দেখা যায়নি।
ধন্যবাদ।
জি, আমরা একটু হাসান ফেরদৌস আপনার কাছ থেকেই জানতে চাই, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা দেখছি যে ঢাকা দুটি সিটি কর্পোরেশনই বেশ উদ্যোগ নিয়েছে, কতটা সফল হলো, কী কী দুর্বলতা রয়েছে সেগুলো নিয়ে অনেক আলোচনার বিষয় রয়েছে। কিন্তু আমরা শুধু আপনার কাছ থেকে জানতে চাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন এক্ষেত্রে কী করছে, মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য কী করছে, আর ডেঙ্গু মশা বা অন্য মশার লার্ভা মেরে ফেলার জন্য কী করছে?
হ্যাঁ, চট্টগ্রামে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন গতকাল থেকে এখানে ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে। তারা ঘোষণা দিয়েছেন যে এটি তারা বছরবারী করবেন। এর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, জেলা স্বাস্থ্য অধিদপ্তর তারাও বিভিন্ন জায়গায় এই ক্রাশ প্রোগ্রাম গুলো করছেন। তারা পর্যাপ্ত ওষুধ তারা ছিটাচ্ছেন এবং সিটি কর্পোরেশন থেকে দাবি করা হচ্ছে যে তারা ডেঙ্গু আক্রান্ত ঢাকায় যখন এই বিষয়টি ব্যাপক আকার ধারণ করেছে তখনই তারা ভারত থেকে তাদের যে লাভা এই ডেঙ্গুর লাভা করার জন্য যে ওষুধ গুলো দরকার সেগুলি তারা নিয়ে এসেছেন এবং সেইভাবে তারা এখন কাজ করছেন। এবং এটি তারা বলছেন যে চট্টগ্রামে আতঙ্কিত হওয়ার তেমন কোনো বিষয় নেই, কিন্তু সেটি তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং বিশেষ করে স্কুল পর্যায়ে বা ছাত্রদেরকে সেখানে সম্পৃক্ত করছেন। এখানে একটা মজার বিষয় হচ্ছে সেখানে রাজনৈতিক দলগুলো কিন্তু এবার চট্টগ্রামে নেমেছেন এবং সেখানে বিএনপির পক্ষ থেকেও তারা আলাদা একটা সেল করেছেন এবং তারাও সেটা জনগণকে সচেতন করার চেষ্টা করছেন। আওয়ামী লীগ তো আপনি সরকারি দল এবং অন্যান্য সংগঠনগুলো তারা কিন্তু এই কাজগুলো করছেন এবং চিকিৎসকরাও তারা চেষ্টা করছেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনটি আলাদা ইউনিট তারা স্থাপন করেছেন এবং জেনারেল হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালগুলোতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। সব দিকে বলা যে প্রশাসনের দিক থেকে কিন্তু ব্যাপক উদ্যোগগুলো নেওয়া হচ্ছে। কিন্তু এখানে যে সংকটগুলো আমরা চিকিৎসকদের সাথে কথা বলে জানতে পারলাম সেটা হচ্ছে এখানে যে ক্লাইমেট চেঞ্জ এবং এখানে যে লাভাংশ আসুন সেই বিষয়গুলো নিয়ে তাদের ভাবনা দেখা করছে যে এগুলো কিভাবে ইয়ে করা যায়, এটি যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে ভবিষ্যতে তো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
ধন্যবাদ হাসান ফেরদৌস আপনাকে এবং আপনার সঙ্গে যিনি চিকিৎসক ছিলেন সব খবর খবর জানানোর জন্য।
আমরা আপা হাসান ফেরদৌস আপনাকে অনুরোধ করব আপনি আমাদের সঙ্গেই থাকুন, নিশ্চয়ই আমরা সুযোগ পেলে আবারও আপনার কাছে আসার চেষ্টা করব। আমরা একটু এখন যেতে চাই
বগুড়া। হ্যাঁ, বগুড়ায় যাই প্রতীকমোরের কাছে। প্রতীকমোর আপনি লাইনে আছেন?
জি আপু আমি লাইনে আছি।
আচ্ছা, ওখানে আমরা আপনি সংক্ষেপে বলুন যে ওইখানে এই মুহূর্তে এই ডেঙ্গু পরিস্থিতির কি অবস্থা?
আচ্ছা, আমার কাছে আবার গোটা উত্তরাঞ্চলের একটা চিত্র আছে, আমি একটু সময় নিয়ে বলবো। ঢাকার পাশাপাশি আসলে দিন দিন উত্তরের অঞ্চলগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 29 জন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে 36 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে 24 জন। বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি আছেন মোট 108 জন। এর মধ্যে পুরুষ রোগী আছে 72 জন, নারী 18 এবং শিশু 18 জন। উন্নত চিকিৎসার জন্য ইতোমধ্যেই বগুড়া থেকে ঢাকায় পাঠানো হয়েছে 8 জনকে। এ পর্যন্ত হাসপাতাল থেকে মোট চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 208 জন, মোট চিকিৎসা নিয়েছেন 318 জন। জয়পুরহাটে বর্তমানে 11 জন রোগী ভর্তি আছেন, এখানে চিকিৎসা নিয়েছেন মোট 23 জন রোগী। এর মধ্যে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানোর পর শারমিন ডাক্তার নামের একজন ইতোমধ্যে মারা গেছেন। অপরদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি আছেন 90 জন, এর মধ্যে পুরুষ রোগী 81 জন, নারী 18 জন এবং শিশু 1 জন। আর এই হাসপাতালটিতে ICU আছে 1 জন রোগী। এই হাসপাতালে এখন পর্যন্ত মানে নিঘনা নামে 3 বছরের একটি শিশু মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন মোট রোগী ভর্তি আছে 100 জন, মোট চিকিৎসা নিয়েছে 272 জন, এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 172 জন। এই হাসপাতালে বর্তমানে ICU আছে 1 জন রোগী, এখন পর্যন্ত এই হাসপাতালে কোনো রোগী মারা যায়নি। আবার এই ছিল আমার
হ্যাঁ একটা পরিসংখ্যান হাসপাতালগুলোর। কিন্তু যেটা প্রশ্ন আমাদের আছে যে সেখানে যে চিকিৎসা ব্যবস্থা সেটা কি পর্যাপ্ত, নাকি অনেকে চিকিৎসার অভাবে ফিরে যাচ্ছেন অথবা ঢাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে? যেটা আপনি বললেন ঢাকায় পাঠিয়ে দিলে তো সুস্থ হয়ে উঠবে না, কারণ এইরকম একটা মানে গুরুতর অবস্থায় চিকিৎসকরা যদি কোনো রোগীকে অন্য কোথাও পাঠান সেখানে সেটাও তো সময় সাপেক্ষ, এবং সময়ের ব্যাপারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে।
জি আপা, আমি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আরিফুর রহমান সঙ্গে সন্ধ্যার কিছুক্ষণ পরে আমি কথা বলেছিলাম চিকিৎসার সর্বশেষ তথ্যগুলো জানার জন্য। তিনি আমাকে জানিয়েছেন যে বর্তমানে এখানে যে কিটের সংকটটা কয়েকদিন আগে ছিল, এই কিটের সংকটটা আসলে এখন আর নেই, এখন পর্যাপ্ত কিট আছে এবং পর্যাপ্ত রোগী এখানে আসছেন সেই রোগীগুলো। উনি আমাদের আরেকটা তথ্য জানিয়েছেন যে এখানে প্রতিদিন গড়ে 30 থেকে 50 জন রোগী এখানে ডেঙ্গু পরীক্ষা করার জন্য আসছেন, এবং বিশেষ করে এই অঞ্চলের যে সাধারণ মানুষ যারা আছেন তারাও এখন গায়ে একটু জ্বর আসলেই তারা মূলত ডেঙ্গু আতঙ্কে ভুগছেন, তারা
হাসপাতালে। আপনার কাছ থেকে যেটি জানতে চাই সেটি হচ্ছে, আপনি চিত্রটি তুলে ধরেছেন এবং চিত্রটি একেবারেই ভালো না বলা যায়, আপনার কাছ থেকে আমি জানতে চাই যে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য স্থানীয় প্রশাসন কি উদ্যোগ নিয়েছে, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য কি কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি একটু যদি আমাদের জানান।
আচ্ছা, আমি এই সংক্রান্ত যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে জেলা শহরগুলোতে সরকারিভাবে প্রশাসনিকভাবে স্থানীয় প্রশাসনিকভাবে বিভিন্ন ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু সচেতনতামূলক যে সতর্ক বাণীগুলো সেগুলো মাইকিং, পোস্টার এবং হ্যান্ডবিল আকারে শহরগুলোতে দেয়া হচ্ছে, কিন্তু এই প্রচারণাটা শহরের বাহিরে প্রত্যন্ত যে গ্রামগুলো আছে সেগুলোতে আসলে পরিলক্ষিত হয়নি। সেখানে আসলে কোনো মাইক বা কোনো প্রচারপত্র এগুলো কোনো কিছুই আমি আসলে ওইভাবে চোখে পড়েনি।
আপনি আমাদের সঙ্গেই থাকুন।
হ্যাঁ, আমরা কি এবার খুলনায় যাব?
জি আপা, আমরা একটু খুলনার দক্ষিণ অঞ্চলের চিত্র জেনে নিতে যাই, এবং সেক্ষেত্রে আমাদের সঙ্গে আসলে যুক্ত হয়েছেন সেখানকার স্থানীয় একজন সাংবাদিক রাফিউল ইসলাম টুটুল। টুটুল, আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনার কাছ থেকে একই চিত্র আমরা একটু জানতে চাই, ডেঙ্গু পরিস্থিতির কি অবস্থা, আহত কতজন এখন পর্যন্ত আক্রান্ত
হয়েছে?
জি
বলুন।
ডেঙ্গু সম্পর্কে যে বক্তব্যগুলো আমরা শুনছিলাম ঢাকার বাইরে বিভিন্ন এলাকায়, এখন আসলে সেরকমই অবস্থা, এটি পরিস্থিতি আসলে প্রতিনিয়তই হচ্ছে, এটা বাড়ছে প্রতিদিনই। আজকে পর্যন্ত খুলনা বিভাগের একটি হিসাব আমার কাছে আছে জেলা পক্ষ থেকে অবস্থিত, সেটি হচ্ছে 1321 জন খুলনা বিভাগে এ পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, আর খুলনা জেলাতে শুধু জেলাতে 327 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ইতিমধ্যে বিভাগে টোটাল বিভাগে 4 জন ডেঙ্গু রোগী মারা গিয়েছে, আর সেক্ষেত্রে খুলনায় 3 জন, খুলনা জেলাতে ছিল 3 জন তার মধ্যে। এক্ষেত্রে রোগীদের সাথেও আমরা কথা বলেছি যে বিভিন্ন হাসপাতালে, খুলনা মেডিকেল কলেজ, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে আসলে রোগীরা কিছুটা অভিযোগ করছেন যে অপ্রতুল ব্যবস্থায় চিকিৎসা তারা এটা অভিযোগ করছে, আর সরকারি হাসপাতালগুলোতেই রোগীরা বেশি ভিড় করছে যেহেতু সেখানে চিকিৎসা করা হচ্ছে বেসরকারি হাসপাতাল তুলনাতে।
জি, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে যেমনটা আপনি বললেন যে চিকিৎসার অপ্রতুলতা রয়েছে, সেক্ষেত্রে আসলে কি হচ্ছে, মানে
সরকারি হাসপাতালগুলো অপ্রতুল থাকলে সরকারি হাসপাতালগুলোতে কি ধরনের ব্যবস্থা হচ্ছে, যদি পর্যাপ্ত না হয়ে থাকে তাহলে রোগীদের কি ধরনের
জীবন মৃত্যুর বিষয়ে?
সরকারি হাসপাতালগুলোতে যেহেতু যে ফ্রি চিকিৎসা হচ্ছে স্বাভাবিকভাবে রোগীরা বেশি ভিড় করছে সেখানে, তো সেখানকার অভিযোগ আসলে পর্যাপ্ত রোগী খুব বেশি হওয়াতে পর্যাপ্ত আসন তারা পাচ্ছেন না, তারপরে চিকিৎসার যে কিটের অবশ্য সরঞ্জাম এটা সরবরাহ ঠিক আছে, অন্যান্য ক্ষেত্রে ওষুধ বা সেবার ক্ষেত্রেও যেহেতু মানে সীমিত সংখ্যক নার্স বা ডাক্তার এগুলো সবই সীমিত, রোগী বাড়ছে আসলে আশঙ্কাজনক হারে, সেখানে তো ট্রান্সফরমারের সেবা পাচ্ছে না বলে বলছেন, এবং যেটা আমরা ঘুরেও দেখেছি বিভিন্ন হাসপাতালগুলোতে যে নিচে ফ্লোরে অনেককে থাকতে হচ্ছে বেডে বেডের সংখ্যা কম থাকার কারণে, এইভাবেই আসলে চিকিৎসাটা এইভাবে চলছে।
আপনি কি কর্তৃপক্ষ কারোর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন যে এই যে অপ্রতুলতা রয়েছে সেটি কতদিন নাগাদ একটু ভালো অবস্থানে যাবে, অথবা খুলনার মানুষ
চিকিৎসার ব্যবস্থা হবে কি না, কারণ এখানে তো সময়ের ব্যাপার থাকে তাহিদ?
এবং আপা, অন্যান্য বিভাগ বা জেলার তুলনায় আমরা দেখছি যে দক্ষিণাঞ্চলে অনেক বেশি আক্রান্ত এবং মৃতের সংখ্যা, সেক্ষেত্রে সাধারণ মানুষ উদ্বিগ্ন কিনা?
তাই
আমি কথা বলেছি সিভিল সার্জনের সাথে কথা বলেছি এবং কয়েকটা ডাক্তারদের সাথেও কথা বলেছি, দায়িত্ব যারা এই হাসপাতালে ছিলেন তারা আসলে বলেছেন যে হঠাৎ করেই তো আসন সংখ্যা মানে বেডের সংখ্যা বা এগুলো বাড়ানো
যায় না, কিন্তু যেমন সরকারি সরকারি সাহায্য সহযোগিতা নিয়ে বেসরকারি হাসপাতাল যেগুলো আছে সেখানেও তো সরকারি সাহায্য কিছুটা পৌঁছে দেওয়া যায়, বেডের সংখ্যা যদি কম হয় বা সেখানে যদি ঘর যদি সংকুলন না হয়, স্থান সংকুলন যদি না হয়, তাহলে তো অন্য পাশাপাশি যদি বেসরকারি হাসপাতাল থাকে সেখানে চিকিৎসার সুযোগ দেওয়ার তো ব্যবস্থা কর্তৃপক্ষ করতে পারেন নাকি পারেন না?
হ্যাঁ, সেটা তো আসলে পারাই সম্ভব, কারণ যেহেতু সরকারিতে ভিড় হওয়ার বেশি কারণ হচ্ছে ক্লিনিক চিকিৎসাটা বেশি হচ্ছে, যে কারণে ওখানে বেশি যাচ্ছে।
খুলনা সিটি কর্পোরেশন কি কোনো উদ্যোগ নিচ্ছে না এই ধরনের সমস্যা, যেহেতু তার নাগরিকরা আক্রান্ত হচ্ছে এবং আপনি যেমনটা বলছিলেন খুলনা জেলাতেই এই পরিমাণ আক্রান্ত হয়েছে, সেক্ষেত্রে খুলনা সিটি কর্পোরেশন কি করছে?
খুলনা সিটি কর্পোরেশন ইতিমধ্যে প্রচারণা শুরু করেছে, খুলনা সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন, বিশেষ করে খুলনা সিটি মেয়র তানজে আব্দুল খালেদ এবং জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, ওনারা এই দুইজন ওনাদের তত্ত্বাবধানে যে প্রতিষ্ঠানগুলো আছে বিভিন্ন প্রতিষ্ঠান, এখানে মূলত তারা প্রচারণা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানই মূলত করছেন যাতে এই মশাটি উৎপন্ন না হয় বা লার্ভা মশাটি না হয়। এছাড়া এমনি যে চিকিৎসার ব্যাপারে খুব বেশি তারা ওইভাবে ভূমিকা রাখতে পারছেন না। আমি কিন্তু এ ব্যাপারে মানুষ উদ্বিগ্ন খুব, আমি কথাও বলেছি এবং আমার সাথে একজন আছে খুলনার একজন সিনিয়র সাংবাদিক এবং স্বাস্থ্য বিষয়ে যিনি এই ব্যাপারে খুব ভালো অভিজ্ঞ সিনিয়র সাংবাদিক এইচ এম আলাউদ্দিন,
জি ওনার কাছ থেকে আমরা একটু ছোট করে শুনে নেই তাহলে।
জি আমরা তাকি তার তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন, এইচ এম আলাউদ্দিন খুলনার সিনিয়র সাংবাদিক।
জি বলুন। হ্যালো।
হ্যাঁ আমি আসলে, জি বলুন, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো আমরা খুলনার রিপোর্ট করতে দিয়ে একজন সাংবাদিক এবং একজন খুলনার নাগরিক হিসেবে আমি যেটা দেখছি সেটি হলো এই, আমরা কিন্তু খুলনার মানুষ খুবই উদ্বিগ্ন, বিশেষ করে খুলনায় নয় বাংলাদেশে আগামী 12 তারিখে আপনি জানেন যে ঈদ হচ্ছে এবং ঢাকার থেকে একটা ব্যাপক পরিমাণ লোক কিন্তু খুলনায় আসবে, এই কারণে আপনি জানেন যে এই এডিস মশায় যে মানুষকে দংশন করে সেই কারণে কিন্তু এই ডেঙ্গু রোগটা।
জি আমরা সেটা জানি।
আপনি কি মনে করছেন সেখানে চিকিৎসা ব্যবস্থার পর্যাপ্ত যথেষ্ট কিনা? হ্যালো।
অবশ্যই চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল, কারণ আপনি ইতিমধ্যে রফিলুল যেটা বলেছেন আমি সেটার সাথে অ্যাড করতে চাই, সেটি হলো এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এই খুলনা অঞ্চলের সবচেয়ে বড় হাসপাতাল এবং এখানেই সব মানুষের আস্থার একটি প্রতিষ্ঠান এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, এবং সেখানে কিন্তু মেডিসিন বিভাগের ডাক্তাররাই কিন্তু এই ডেঙ্গু রোগীদেরকে চিকিৎসা দিয়ে থাকে এবং সেখানে এই স্থান সংকুলন না হওয়ায় সম্প্রতি গত পরশু দিনকে এই হাসপাতাল কর্তৃপক্ষ ঠিক করেছেন যে রোগীদেরকে পার্শ্ববর্তী একটি আইসিইউ ভবন করা হয়েছিল যেটি এখন উদ্বোধন করা হয়নি, আইসিইউ ভবনের নিচতলায় তারা কিন্তু 100 রোগী যাতে ওখানে সংকুলন করা যায় সেই কারণে তারা বেডবিহীন 8 দিন সেখানে কিন্তু তাদের।
যাই হোক, চিকিৎসা ব্যবস্থার যদি সুযোগ থাকে তাহলে সেটাই ভালো। আমরা পরে আবার খুলনা দেখে ফিরতে পারবো কি? আমার মনে হয়
আমরা চেষ্টা করব, যদি
আমার মনে হয় আমাদের হাতে সময় নেই তাওহিদ। আমরা এবার ঢাকায় যাই।
জি আপা,
যেখানে আসলে কেন্দ্র বলা হচ্ছে যে মূল যে মানে এপিসেন্টার যেটা এখন দাঁড়িয়েছে ডেঙ্গুর সেই সেখানে যাই, সেখানে রয়েছেন আমাদের সংবাদদাতা নাসরিন রুদা বিথি। নাসরিন রুদা বিথি, ওখানে ঢাকায় পরিস্থিতিটা কি রকম? কারণ ঢাকাতে সব থেকে মানে ঢাকা থেকেই শুরু, ঢাকাতে সব থেকে ভয়াবহ অবস্থা, ঢাকাতে চিকিৎসার সুযোগ যথেষ্ট রয়েছে তা সত্ত্বেও ডেঙ্গু প্রতিরোধ সম্ভব হচ্ছে না এবং চারিদিকে ছড়িয়ে পড়ছে ঢাকা থেকে এমনটাই বলা হচ্ছে, বলুন।
আবার চিকিৎসা ব্যবস্থা ভালো হলেও, হসপিটাল অনেক হলেও রোগীর সংখ্যাও তো তুলনামূলকভাবে অনেক বেশি, যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে উন্নত চিকিৎসার জন্য রোগীরা এক হসপিটাল থেকে অন্য হসপিটালে ছুটোছুটি করছে। হ্যাঁ, তো রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি, তো এখন গত 24 ঘন্টার যা হিসেব আছে আমার কাছে সেটা হলো গত 24 ঘন্টায় হসপিটালে ভর্তি হয়েছে 1,159 জন ঢাকা হসপিটালে, এবং এটা হলো স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী এরকম। তারপরে স্বাস্থ্য অধিদপ্তর আরো বলছে যে ইমার্জেন্সি কন্ট্রোল সেন্টার গুলো বলছে যে প্রতিদিনই রোগীর সংখ্যা বেড়েই চলেছে, যেটা আর কি কমছে না। এবং ভয়াবহ আকার ধারণ করছে। এখন যে লার্ভাগুলো উৎপন্ন হয়েছিল এবং যেখান থেকে এই ডেঙ্গু ধরা পড়ছে মানুষের মধ্যে, সেই ডেঙ্গু আতঙ্কেও আছে মানুষ সারাক্ষণ। তবে একটা জিনিস আমরা যেটা চোখে পড়েছে, আমরা বিভিন্ন সংবাদদাতারা বিভিন্ন ডোর গিয়েছি, আলাপ করেছি, হসপিটালগুলোতে গিয়েছি, মানুষের বাসাবাড়িতে গিয়েছি, সেখানে দেখলাম যে সবাই এখন খুব সচেতন এবং সবাই আতঙ্কে আছে। সচেতনতার চেয়েও একটু বেশি
আতঙ্ক বেশি,
মানে আতঙ্ক খুব বেশি, এবং তারা জ্বর হলে একটু গা গরম হলেই দৌড়ে যাচ্ছে হসপিটালগুলোতে।
এর ফলাফল কি দেখছেন? আপনি একটি নিশ্চয়ই একটি এলাকায় রয়েছেন ঢাকার, সেখানে নর্দমা ড্রেন পরিষ্কার কিনা? জি
জি
জি, রাস্তাঘাট পরিষ্কার কিনা, ড্রেন পরিষ্কার কিনা, মানুষ সচেতন হয়ে তাদের বাড়ির আশপাশটা পরিষ্কার করছে কিনা?
হ্যাঁ, আমি আপনাকে একটা কথা বলবো, যেটা হলো আগে থেকেই তো আসলে হয় কিছু কিছু এলাকায় আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে শহরগুলোর মধ্যে, কিন্তু ঢাকার আশেপাশে যেসব এলাকায় আছে ডোবা নালা, এগুলো তো পরিষ্কার পরিচ্ছন্নতা সেরকম তুলনামূলক ভাবে করা হয় না, বা সিটি কর্পোরেশন থেকে যে মশার ওষুধ গুলো ছিটানো হয় সেগুলো অপ্রতুল। তারপরে হলো আপনার সেখানে আপনার মশার ওষুধ গুলো সেরকম কাজ করে না, ঠিকই ছিটায় হয়তো বা নিয়ম মাফিক করে সপ্তাহে একবার বা দুবার ছিটায়, কিন্তু সেগুলো আদৌ কাজ করে কিনা সেটাই হলো দেখার ব্যাপার। কারণ কে দেখবে, কে মনিটরিং করবে, সেই সেরকম মনিটরিং করার লোকও বল সিটি কর্পোরেশনের নেই। ওনারা হয়তো বা ওষুধ ওনারা দিয়ে দেন, বা লোকবল তুলনামূলক ভাবে সেরকম নেই। তো আমি এরকম দেখেছি, আমি আজকে নিজে ট্যানারিতে গিয়েছিলাম, ঢাকা ট্যানারি মোড়ের ওখানেও গিয়েছিলাম ঠিকাতলা এলাকায়, সেখানেও দেখলাম যেখানে ঘন বসতি সেসব এলাকায় এসব মানে
পরিচ্ছন্নতা অভিযান তেমন
উদ্যোগটাও বেশি থাকে, পরিচ্ছন্নতাও হয় না ঠিক মতো, আর সিটি কর্পোরেশন সেরকম উদ্যোগ নেয় না। আমার সাথে একজন আছেন ঠিকাতলা মানে
সবাই যদি সবাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি তাহলে আমাদের সমস্যাটা হয় না। আমি করে অন্য করে না, এবং আমাদের এলাকাটা খুবই ঘনবসতি এবং পাশে ট্যানারি মোড়, যার কারণে অপরিষ্কারের কারণে আমাদের এই ডেঙ্গু প্রবণতা বেশি চলছে, যার কারণে ঘরে ঘরে এখন জ্বর হলে সবাই আতঙ্কে সবাই হসপিটালে ছুটে যাচ্ছে।
ধন্যবাদ, আমরা একটু মোয়াজ্জেম হোসেন শাকিলের কাছে যাব। নাসরিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মোয়াজ্জেম হোসেন শাকিল আপনি লাইনে আছেন?
হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি।
হ্যাঁ শাকিল, ওখানে কক্সবাজারের অবস্থাটা যদি সংক্ষেপে বলেন।
হ্যাঁ, ওই যে ঢাকার যে পরিস্থিতির কথা, ঢাকা থেকে কক্সবাজারের যদিও বা দূরত্ব অনেক বেশি কিন্তু যোগাযোগ তো অনেক বেশি, দুটো কারণে। এটা একটা হচ্ছে কি, এটা পর্যটন শহর, নানা কারণে মানুষ এখানে যেমন কাজকর্মে আসে বেড়াতেও আসে, আর রোহিঙ্গা রেসপন্স তো সারা দেশ থেকে অনেক মানুষ এখানে আছে এবং বিভিন্ন দেশ থেকেও আসে, কাজেই এখানে প্রতিদিন ঢাকা থেকে বাস বা বিমানের অনেকগুলো ফ্লাইট আসে। তো নানাভাবে এখানে কিন্তু যোগাযোগটা, যদিও বা ডেঙ্গু একটি শহরের রূপ, কক্সবাজারে আসা এটা অনেক সহজ, এবং কক্সবাজারে ইতিমধ্যে দুজন মারাও গেছে, তবে একজন কিন্তু ঢাকায় আক্রান্ত হয়েছিল, দুজনের একজনে, আরেকজন কিন্তু টেকনাফে, উনি ঢাকায় যায়নি, তার ট্রাভেল হিস্ট্রি নেই, ওরকমই আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তো এ পর্যন্ত কক্সবাজারে আক্রান্ত হয়েছে প্রায় 63 জন, এখনো পর্যন্ত হসপিটালে ভর্তি আছে প্রায় 30 জনের মতো, এর মধ্যে বেশ কিছু রোহিঙ্গাও আছে। তো রোহিঙ্গারাও আসলে, তবে রোহিঙ্গা ক্যাম্পেও আমি পরিদর্শন করেছি, এবং কক্সবাজার শহরেও পরিদর্শন করেছি এবং কক্সবাজার জেলায়। গতকালকে থেকেই কক্সবাজার জেলা এবং রোহিঙ্গা ক্যাম্পে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন অভিযান শুরু হয়েছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, রোহিঙ্গা ক্যাম্পে যথেষ্ট পরিমাণ উদ্যোগ নেওয়া হয়েছে এ বিষয়ে, এবং ওখানে একেবারে মানুষের ডোর টু ডোর গিয়ে তাদেরকে সচেতন করা হচ্ছে এবং পরিবেশটাকে একটু মশা যেন উৎপন্ন না হতে পারে সেজন্য করা, সে ধরনের একটা পরিবেশ তৈরি করা হচ্ছে। আর কক্সবাজারেও এ ধরনের আমি গতকালকে দেখলাম জেলা প্রশাসক নিজে বিভিন্ন জায়গায় গিয়ে নির্দেশনা দিয়েছেন যে এই ময়লাগুলো পরিষ্কার করে ফেলেন, না হয় আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব, বা নিজেরাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছেন। কিন্তু এরপরেও আমি অভিযানের পরেও দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু মশার উৎপত্তি স্থলগুলোতে মশা এখনো তৈরি হওয়ার মতো মশার ক্ষেত্র এখনো আছে, এবং আমি বেশ কিছু জায়গায় একেবারে ভিডিও করেছি।
আমাদের হাতে একেবারেই সময় নেই, অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা যেখান থেকে বিভিন্ন অঞ্চল থেকে যোগ দিলেন আমাদের সাথে। তো তাহিদ, আমাদের তো আজকে আলোচনা শেষ করতে হয়, অনেক কিছু বলার আছে, আগামীতে আমরা আবার ফিরে আসব। আলাপনের আলোচনা আজ এ পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এবার সংবাদ শিরোনাম শোনার পালা, আর পরিবেশন করছেন শেকুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ আনিস। শুক্রবার হাজার হাজার বিক্ষোভকারী হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে দু সপ্তাহে দ্বিতীয়বারের মতো সমবেত হয়েছে। স্থানীয় সরকারের বিরুদ্ধে তাদের যে লড়াই এবং একটি বিতর্কিত বহিঃসমর্পণ আইন প্রস্তাবের বিষয় বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করাই তাদের লক্ষ্য। বিমানবন্দরের বিশাল হল ভরে যায় ঢোলের শব্দে এবং হংকংকে মুক্ত করো ধ্বনিতে, আরও শোনা যায় ক্যান্টোনিজ ভাষায় উৎসাহ দেওয়ার ধ্বনি তেল ঢালো। প্রতিবাদকারীরা হলের মেঝেতে বসে থাকে, তবে বিমানযাত্রীরা যাতে বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে পারে সেজন্য তারা পথ তৈরি করে দেয়। মুসলিম প্রধান কাশ্মীরে জুম্মার নামাজ পড়ার জন্য ভারত সরকার সেখানে শুক্রবার বাধা নিষেধ কিছুটা শিথিল করেছে। বিতর্কিত ওই অঞ্চলে গত পাঁচ দিন অভূতপূর্ব কড়া নিরাপত্তা আরোপ করা হয়েছে। ওই অঞ্চলে এখন সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। কাশ্মীর পুলিশের মহাপরিচালক বিলবাগ সিং ফরাসি সংবাদ সংস্থা AFP বলেছেন, একই পাড়ায় লোকজন একসঙ্গে নামাজ পড়তে পারে, কিন্তু স্থানীয় এলাকা থেকে তাদের বাইরে যাওয়া উচিত নয়। আমেরিকার গোয়েন্দা কমিউনিটিতে বহু কর্মকর্তা পদত্যাগ করেছেন বা অবসর নিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান সহপরিচালক সু গর্ডেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। দু সপ্তাহের কম সময় হল সংস্থার পরিচালক ড্যান কোটস পদত্যাগ করেন। এরপরই ট্রাম্প টুইট করেন যে অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল জোসেফ ম্যাকগুয়ার, যিনি US ন্যাশনাল কাউন্টারটেরিজম সেন্টারের পরিচালকের দায়িত্ব পালন করছিলেন, তিনি ন্যাশনাল ইন্টেলিজেন্সের অস্থায়ী পরিচালকের দায়িত্ব গ্রহণ করবেন। সৌদি আরবের মক্কা শরীফে 20 লক্ষের বেশি মুসলমান বার্ষিক হজ পালন শুরু করেছেন। বাংলাদেশের চট্টগ্রাম মহানগরী সহ 8টি জেলায় বিভিন্ন স্থানে এবার কোরবানির পশুর হাট বসেছে 209টি। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা হাসান ফেরদৌস।
এই রোগাক্রান্ত পশু যাতে হাটটি বিক্রি করতে না পারে এজন্য বসানো হয়েছে পশু চিকিৎসকদের বিশেষ টিম। এদিকে নিজের পছন্দের পশুটি কিনতে এক হাট থেকে অন্য হাটে ছুটছেন ক্রেতারা।
গতবার চাইতো প্রচুর গরু আছে, কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে।
তবে দাম বেশি হওয়ায় দেশি খামারিরা ভালো দাম পাবেন বলে আশা বিক্রেতাদের।
ইন্ডিয়া থেকে গরু আসলে তো আমরা এত খাদ্য দিয়ে গরু পাইলে তো আমরা দামই করতে পারবো না, লাভবান হতে পারবো না।
বাইরে থেকে গরু আমদানি না করে তাহলে প্রত্যেক গরুর ব্যবসায়ী দ্বারা অবশ্যই ব্যবসা ভালো করতে পারবে।
পশুর হাট এবং কোরবানি ঈদকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করার কথা জানান পুলিশ সুপার নুরে আলম মিনা। ঈদ যতই ঘনিয়ে আসছে কোরবানির পশুর হাট আরো সরগরম হবে বলে মনে করছেন ক্রেতা বিক্রেতারা। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, ফেসবুক লাইভ পরিচালনায় ছিলেন সঞ্জানা ফিরোজ, প্রকৌশলী ছিলেন অড্রিয়াস রেগাস। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি আমি আনিস আহমেদ এবং
আমি সুগুফতা নাসরিন খুই।
ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.